ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার একদল গবেষক তাদের গবেষণায় করোনা ভাইরাস মূলত বাতাসের মাধ্যমে সংক্রমিত হওয়ার প্রমাণ পেয়েছেন। আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যান্সেটে এ সকল দেশের 6 গবেষকের এ সংক্রান্ত ওই গবেষণার ফলাফলের উপর প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। করোনা ভাইরাস যে বায়ুবাহিত রোগ তার সপক্ষে ধারাবাহিক ও দৃঢ় প্রমাণ পাওয়া গেছে বলে এতে উল্লেখ করে বলা হয়েছে। জনস্বাস্থ্য সংস্থাগুলো যদি বায়ুবাহিত ভাইরাস হিসেবে এটিকে চিহ্নিত করে ব্যবস্থা না নেয় তবে মানুষকে সুরক্ষিত রাখা সম্ভব নয়। এতে আরো বলা হয়েছে, কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোস লুইস ডিমনেজ, যিনি ওই গবেষক দলের একজন, বলেন এটি যে বায়ুবাহিত রোগ তার পক্ষে দৃঢ় প্রমাণ পাওয়া গেছে কিন্তু সে তুলনায় বড় আকারের ড্রপলেটের মাধ্যমে সংক্রমণের প্রমাণ অনেক কম। গবেষকরা বলেছেন জনস্বাস্থ্য সংস্থাগুলোর উচিত জরুরি ভিত্তিতে তাদের পাওয়া এ সকল তথ্য প্রমাণ পর্যালোচনা করা এবং যদি এর সত্যতা পাওয়া যায় তাহলে এ থেকে মানুষকে রক্ষার কি কি ব্যবস্থা নেওয়া যায় তা দ্রুত উদ্ভাবনের উদ্যোগ নেয়া। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জহুরুল আলমের আরেকটি রিপোর্ট শোনা যাক।
বাংলাদেশে করোনা প্রতিরোধে দেয়া লকডাউনের মধ্যে আটকে পড়া অভিবাসী শ্রমিকদের যাতায়াতের জন্য শনিবার থেকে যে পরিমাণ বিশেষ ফ্লাইট শুরুর কথা ছিল তার অর্ধেকই বাতিল করা হয়েছে। বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন গন্তব্যের দেশগুলোতে ল্যান্ডিং এর অনুমতি পেতে বিলম্ব ও যাত্রী স্বল্পতার কারণে ফ্লাইটগুলো বাতিল করা হয়। আজ যে 14 বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়ার কথা ছিল তার প্রথমটি সকালে বাতিল হয়ে গেলে যাত্রীরা বিমানবন্দরের সামনে বিক্ষোভ করেন। অনেক প্রবাসী কাওরানবাজার এলাকায় সৌদি এয়ারলাইন্সের বুকিং অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। তবে কর্মকর্তারা তাদের দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেন।
আনফরচুনেটলি শেষ মুহূর্তে গিয়ে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে। আমরা এখনো চেষ্টা করছি দ্রুত যেন আপনাদের পাঠাতে পারি, পারলে আজকে রাত্রেই পাঠাতে পারি সেই চেষ্টা করা হচ্ছে। সবই তো আমাদের উপর হাতে নাই, বাট আমরা সর্বোচ্চ চেষ্টা আপনাদের জন্য করবো একটা কথা দিচ্ছি। তারপরে যাদের ভিসা মেয়াদ চলে যাচ্ছে সেগুলো আমাদের নজরে আছে, আপনাদের যদি কোনো অসুবিধা হয় সেটাও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করবো।
দেশে আজ 4th দিনের মতো লকডাউন চলছে। পুলিশের কড়া নজরদারিতে ব্যস্ত রাজধানী ঢাকার প্রধান রাজপথগুলো ছিল প্রায় জনমানব ও যানবাহন শূন্য। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ আজ এক প্রতিবেদন প্রকাশ করেছে যাতে বলা হয়েছে চলমান করোনা মহামারীতে দেশে মোট শ্রমশক্তির 3% বেশি লোক কর্ম হারিয়েছেন এবং প্রায় 1.5 কোটি লোক মহামারীর প্রভাবে নতুন করে দরিদ্র হয়েছে। এদিকে সরকারের স্বাস্থ্য বিভাগ আজ বলেছে দেশে গত 24 করোনা সংক্রমণে মারা গেছেন 101 ও নতুন শনাক্ত হয়েছেন 3,473 জন। অপরদিকে বাংলাদেশের চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী কবরী শুক্রবার মাঝরাতের পর ঢাকার একটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আলী। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
ভারতের করোনা পরিস্থিতি রোজই উদ্বেগের মাত্রা ছাড়াচ্ছে। গত 3 ধরে দেশের দৈনিক করোনা সংক্রমণ 2 ছাড়িয়ে যাচ্ছে, প্রতিদিনই তা বাড়ছে। গত 24 দেশে নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন 2,34,692 জন। গতকাল শুক্রবারের তুলনায় সংখ্যাটা আরও প্রায় 17,000 বেশি। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে দেশে দৈনিক মৃত্যুও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত 24 দেশে মৃত্যুর সংখ্যা 1,341 জন। একদিনে মৃত্যুর নিরিখে যা গত 1 করোনার সব পর্বে সব থেকে বেশি। গত বছর 16 সেপ্টেম্বর মারা গিয়েছিলেন 1,000 290 জন, এই সংখ্যায় এতদিনে সর্বোচ্চ ছিল। করোনার দ্বিতীয় ভয়াল ঢেউয়ে আজ শনিবার পার হয়ে গেল সেই সংখ্যাও। করোনাতে দেশে এখন অবধি মৃত্যু হয়েছে 1,75,649 জনের, কিন্তু গত 15 দিনে দৈনিক মৃত্যুর সংখ্যা হুড়ুর করে বেড়ে যাওয়ায় নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্চ মাসের মাঝামাঝি সময়ও দেশে দৈনিক মৃত্যু হচ্ছিল 100 থেকে 200 মধ্যে। এপ্রিলের প্রথম সপ্তাহ সংখ্যাটা ছিল 500 কম, শনিবার সেই সংখ্যা 1,300 ছাড়িয়ে গেল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমার সঙ্গে যুক্ত হয়েছেন করাচি পাকিস্তান থেকে মাসকাওয়াত আহসান। আমরা কথা বলবো আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সঙ্গে জো বাইডেনের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করে সম্মিলিত শক্তিও সৈন্য প্রত্যাহার করার সিদ্ধান্ত ঘোষণা করেছে এবং এ নিয়ে বিশ্বে এখন নানান রকম আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ হচ্ছে। যুক্তরাষ্ট্রেও দ্বিদলীয় পর্যায়ে বিভিন্ন রকমের পর্যালোচনা হচ্ছে। আমরা জানি যে পাকিস্তান প্রত্যক্ষভাবে এই বিষয়টির সঙ্গে সম্পৃক্ত মানে পাকিস্তানের ওপর এই বিষয়টি প্রভাব বিস্তার করবে অবশ্যই। তো আমরা এখন মাসকাওয়াত আহসানের কাছ থেকে জানতে চাইব যে সাধারণভাবে পাকিস্তানে এ নিয়ে এবং আরো বিশেষ করে পাকিস্তানের গণমাধ্যমে মিডিয়াতে এ বিষয়ে কি রকমের আলোচনা হচ্ছে।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি যে দোহাতে যে শান্তি আলোচনা চলছিল আফগান তালিবান, আফগান সরকার পক্ষ এবং এই দুইয়ের একটা সমন্বয় তৈরির চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র, তার সঙ্গে বার করে চলেছে, তার সঙ্গে পাকিস্তান অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে। ফলে পাকিস্তানের গণমাধ্যমে এই যে একটি সমঝোতা প্রক্রিয়া, এটার খবর, এর বিশ্লেষণ সবসময় আসে এবং দোহার আলোচনা থেকে এক ধরনের বলা যায় যে শান্তিপূর্ণ সমঝোতার দিকে এগিয়েছে পুরো পরিস্থিতি। কিন্তু এখানে সমস্যা দাঁড়িয়েছে একটা, যেটা নিয়ে পাকিস্তানের মিডিয়ায় খুব আলোচনা চলছে, সেটা হচ্ছে যে এই যে দোহার আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং নেটোর সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহারের জন্য একটা মোটামুটি ধারণা দেওয়া হয়েছিল যে 1 মে এটা হতে পারে, সেটাকে ধরে রয়ে গেছে তালিবান পক্ষ। ফলে তারা কিন্তু দাবি করছে যে যদি সেনা 1 মের মধ্যে শরণ না হয় তাহলে তারা তাদের হামলা বাড়িয়ে দেবে, মানে ওই যে একটা ব্ল্যাকমেইল করার যে পদ্ধতি আছে সেটাই তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই ক্ষেত্রে ইসলামাবাদের যে ভূমিকা রয়েছে এবং যেটা পাকিস্তানের গণমাধ্যমে শোনা যায় সেটা হচ্ছে যে এই এই যে এই এর আগেও আলোচনায় একবার আমরা এটা এনেছিলাম যে আফগানিস্তানের যে কোনো সমঝোতা প্রক্রিয়াকে মনে করা হয় যে এটা ব্যাংকের ব্যবসার মতো, দাঁড়িপাল্লার দুপাশে ব্যাংক রেখে এই যদি সমপরিমাপের ব্যাংক রাখার চেষ্টা করা যায়, এটা যে লাফিয়ে পড়ে যায়, মানে সমঝোতা টেবিল থেকে সরে যাওয়ার নানান রকম অজুহাত তৈরি হয়। ফলে এই এখনকার পরিস্থিতিটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ এবং এখন থেকে মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত 9/11 যেদিন আসবে এবং সেদিন যুক্তরাষ্ট্রের ওই ট্র্যাজেডি যখন সবাই স্মরণ করবে, তখন যা দেখা যাবে যে একটা দীর্ঘ সময় সেখানে যুক্তরাষ্ট্র, নেটো সেনাবাহিনী তারা থেকেছে, তারা আফগানিস্তানের স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করেছে এবং কিন্তু ফলাফলটা কতটুকু অর্জিত হয়েছে, যে এই যে এখন দেখুন যুক্তরাষ্ট্রকে আবার তার চির বৈরী, এটা একদিক দিয়ে ভালোই হয়েছে যে তুরস্কের সাহায্য নিতে হচ্ছে যাতে 1 মেতে এরকম একটি একটি ধ্বংসাত্মক দিকে তালিবানরা না যায় এবং শান্তিপূর্ণভাবে আরেকটু সময় বাড়িয়ে বাস্তবানুকভাবে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করা
যায়। আপনি খুব সুন্দরভাবে চেষ্টা করেছেন এই বিষয়টি সঠিকভাবে বিশ্লেষণ করার জন্য। ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আজকে আমাদের সঙ্গে আলোচনায় কানাডার টরন্টো থেকে যোগ দিয়েছেন ইসলাম ধর্ম এবং শরিয়ত বিষয়ক বিশেষজ্ঞ, বিশ্লেষক এবং লেখক জনাব হাসান মাহমুদ। জনাব হাসান মাহমুদ, আপনাকে স্বাগতম। ইসলাম ধর্মের এবং বিশেষ করে রমজানের অনেকগুলো সামাজিক দিকও আছে, এবং এই সামাজিক দিক, দান খয়রাত বলুন কিংবা সংযম বলুন, এগুলো অনেকগুলো দিক আছে। আবার আমরা লক্ষ্য করি যে কোন কোন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে দেখা যায় লোকজন সারাদিন কোনো কাজ করছেন না, রোজা রেখে, এবং রাতের বেলা ইফতারের পরে রীতিমতো ফুর্তি করছেন, আনন্দ করছেন, বাজার হাট করছেন, বিপণী বিতানে যাচ্ছেন। এই বিষয়টি, এই সামাজিক বিষয়টিকে জনাব হাসান মাহমুদ আপনি কিভাবে দেখেন?
দেখুন, মানুষ বিচিত্র প্রাণী। দেশে দেশে যুগে যুগে মানুষের উপলব্ধি অন্যরকম হয়, ব্যবহার অন্যরকম হয়। মধ্যপ্রাচ্যে আমি দীর্ঘদিন ছিলাম, ওখানে রমজানের মধ্যে একটু ছুটি ছুটি ভাব থাকে। অনেক সময় সেহরি, ইফতার থেকে সেহরি পর্যন্ত আনন্দ উৎসব চলে। পরদিন কেউ অফিসে গেল, সরকারি অফিসে গেল কি গেল না, সেটা ওইখানকার একটা সামাজিক মানে আবহাওয়া, যেটা আপনি আবহ। আমাদের দেশের আবহটা অন্যরকম, মানে আমাদের দ্রব্যমূল্য থেকে শুরু করে দুর্নীতি, করাপশন, এগুলোর উপরে আমরা এই যে এক মাস শয়তান বন্দি থাকবে, সংযমের মাস, সেটার কোনো প্রভাব আমরা দেখি না। কিন্তু এট দ্য সেম টাইম বিশাল গ্রাম বাংলায় আমাদের গণমানুষের মধ্যে একটা একটা স্পিরিচ, আধ্যাত্মিকতা কাজ করে। এই যে রাত্রেবেলা সবাই মিলে সন্ধ্যার সময় তারাবিতে যাচ্ছি, এই যে মায়েরা রান্নাঘরে দুপুর থেকে ব্যস্ত, তারপরে সন্ধ্যার সময় বাবা মা ভাই বোন সবাই মিলে সামনে ইফতারটা রেখে অপেক্ষা করছি কখন আজানটা হবে, এই যে মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো অত্যন্ত অত্যন্ত মধুর। একটা সোশ্যাল ট্র্যাঙ্কুইলিটি তো ডেফিনেটলি কাজ করে।
অনেকে এরকম একটা কথা বলেন যে এই বাংলা নববর্ষ উদযাপন, কি রোজার সময় হোক কিংবা না হোক ইত্যাদি, এই বিষয়গুলো হচ্ছে শিরক। তো আপনি নিজে এই বিষয়কে ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখেন?
আমি আলেমদের কথাই বলবো, আলেমরা বিভক্ত, কিন্তু আমাদের দেশে ওয়ান টু অল সব আলেম এটা বিশ্বাস করেন, আমার অভিজ্ঞতায় যে এগুলো শিরক। কিন্তু যে আলেম বিশ্বের অন্যান্য জায়গায়, তারাও বিশ্ববিখ্যাত, তারা এর সাথে এগ্রি করেন না। কেন করেন না সেটা আমি বলি। শিরক মানে কি? শরিক মানে অংশীদার, আল্লাহর সাথে অংশীদার করা, এটাই হচ্ছে শিরক। এখন আমরা নববর্ষকে গিয়ে বলি যে হে নববর্ষ আমাকে জান্নাতে দাখিল করো, আমরা কি কখনো শহীদ মিনারে গিয়ে বলি যে হে শহীদ মিনার আমার গুনাহ মাফ করে দাও? কখনো বলি না। কাজে এই দাবিটা, দেখেন ধর্মের নামে বিচিত্র দাবি সব ধর্মেই আছে, কিন্তু দাবি করলেই তো হবে না, তার পেছনে প্রজ্ঞা থাকতে হয়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর যে রব, যে আরাধনা ইবাদতের মধ্যে কোনো কিছুকে শরীক করা হচ্ছে না, ততক্ষণ শিরক শব্দটা প্রয়োগেরই কোনো সুযোগ নেই।
জনাব হাসান মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিলেন, কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের বললেন।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্র জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন।
মিতালি রাসুর থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা নতুন বছরের এই প্রথম মিতালি রাসুরে। তাইরা,
আমার পক্ষ থেকেও সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমাদের কাছে অনেক চিঠি এসেছে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, তবে প্রথমেই যথারীতি আমরা আমাদের একজন শ্রোতার সঙ্গে কথা বলবো। আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের অনেক দিনের পুরনো শ্রোতা অজয় কুমার সরকার।
অজয় কুমার সরকার বর্ধমান থেকে, তাই তো?
হ্যাঁ, ঠিকই বলেছেন দিদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ধমান থেকে হটুদান নাগের পাড়া।
কেমন আছেন?
হ্যাঁ, ভালো আছি দিদি। দিদি, আপনাকে এবং আমার তাহিরা বোনকে প্রথমেই শুভ নববর্ষের শুভেচ্ছা, শুভকামনা এবং নমস্কার জানাচ্ছি। এবং শুধু তাই নয়, আপনারা ভয়েস অফ আমেরিকায় যারা যারা কাজ করেন প্রত্যেককে আমার নববর্ষের শুভেচ্ছা, শুভকামনা, এবং আমাদের যারা শ্রোতা আছেন তাদেরকেও প্রত্যেককে শুভেচ্ছা এবং শুভকামনা।
ধন্যবাদ ভাই। তাহলে আমরা আপনার সাথে আলোচনা শুরু করি। আমি জানি যে আমাদের অনুষ্ঠানের সময় পরিবর্তনে সবাই অসন্তুষ্ট এবং হতাশ হয়েছেন। আমরাও কিছুটা দুঃখিত, কিছুটা না, আমরা দুঃখিত অবশ্যই, কারণ বাংলাদেশের রাত 12টা এবং ভারতের রাত 11:30টায় এই যে অনুষ্ঠান শোনার একটা ব্যবস্থা করে দিলেন কর্তৃপক্ষ, কি করে সেটা সম্ভব হচ্ছে অনেক শ্রোতা আমাদের লিখছেন, অনেকে আবার শুনছেন, অনেকে অনলাইনে গিয়েও শুনছেন। তো এই যে অনলাইনে গিয়ে শোনার সুবিধা থাকাতে কিছুটা হয়তো স্বস্তি পাচ্ছেন, কিন্তু বারবারই এই আবেদন আসছে যে রেডিওতে শোনার সেই যে ভালো লাগা সেটা তো অনলাইনে তারা পাচ্ছেন না।
আমরা তো বরাবরই সেই প্রথম দিকে সকালেও তো এবং সন্ধ্যায়ও তো তখন তো অনুষ্ঠান শুনেই আসছিলাম। এরপর থেকে তো রাতে শুরু হলো, রাতে প্রথমে তো যা ছিল 1 ঘন্টায় সেটা পরবর্তীকালে 8 ঘন্টায় এলো, সেটাও আমরা শুনে যাচ্ছিলাম। তারপরে ফেসবুক থেকে COVID-19 এর জন্য উধাও হয়ে গেল, অনলাইনে এলো। তারপর রেডিও তো তো প্রায় শোনাই যায় না, এখন শুনছি যে নাকি ভালো শোনা যাচ্ছে। তো এখন যখন যে সময়টা করেছেন, এটা তো আমাদের ভারত বা বাংলাদেশের মধ্যরাত, এইটা আমাদের বয়স্কদের জন্য কি শোনা সম্ভব? আপনি বলুন না,
সবারই জন্য অসুবিধা। আমাদের নিজেদের ভাবতে অবাক লাগে যে আমি যদি আজকে দেশে থাকতাম সেটা কতটুকু সুবিধা হতো। যাই হোক, এটা কর্তৃপক্ষের এখন সিদ্ধান্ত নিয়েছেন।
আমাদের দাবি কিন্তু থাকবে যে আমাদের যেমন ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেন, আর যদি না ফেরাতে পারেন তাহলে অন্তত সকালের দিকে একটা অনুষ্ঠান করুন।
দেখি যদি রেডিও থাকে তাহলে সেরকম ব্যবস্থা হয়তো করবেন। আপনাদের দাবি আমরা কর্তৃপক্ষের কাছে তুলে ধরছি। অনেকে আপনারা বাংলায় লিখছেন, সেগুলোকে আমরা ইংরেজিতে অনুবাদ করে আমাদের যারা কর্তা ব্যক্তি আছেন তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করেছি। আপনি এমনি যে শোনেন অনেকদিন থেকে আমাদের অনুষ্ঠানগুলো সম্পর্কে বলেন।
হ্যাঁ, আমি তো 38 বছর প্রায় অনুষ্ঠান শুনছি।
তাহেরা,
অজয় কুমার সরকার আমাদের কাছে সব সময় পোস্ট কার্ডে লিখতেন, এমনিতে চিঠি পাঠাতেন, ছবি এঁকে পাঠাতেন। 30 বছর তো কম নয়,
না,
প্রায় 4 দশকের কাছাকাছি।
আমাদের অনুষ্ঠান কেমন লাগে? কোন অনুষ্ঠান কেমন লাগে?
দিদি, অনুষ্ঠান আমাদের, আমি মূলত শুনতাম যে আপনাদের সংবাদটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের সাংবাদিকদের যে রিপোর্ট গুলো এগুলো খুব গুরুত্বপূর্ণ, এইগুলোর আশায় আমরা তখন ভয়েস অফ আমেরিকা শুনতে শুরু করেছিলাম। পরবর্তীকালে বিভিন্ন যে প্রতিবেদন বা আমাদের পাক্ষিক বা সাপ্তাহিক অনুষ্ঠানগুলো সেগুলোর উপরেও আমাদের একটা কি বলবো নেশা জন্মায় আর কি। তখন আমরা সব পুরো অনুষ্ঠানটাই শুনতে আরম্ভ করি। মনে আছে দিদি, আমাদের যে পশ্চিমী সঙ্গীত যে এক সময় হতো আপনাদের ওখানে, এই এর থেকে কিন্তু আমরা ওই যে পশ্চিম ওয়েস্টার্ন মিউজিকের যে শিল্পীদের নাম, তাদের গানের সঙ্গে যে পরিচয়, এইগুলো কিন্তু আপনাদের বা বিসি থেকে আমরা জানতে পেরেছিলাম। এবং তখন আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা অনুরোধও পাঠাতাম যে স্টিভি ওয়ান্ডার বা অমুক বা তমুকের গান আমাদের শোনানোর ব্যবস্থা করুন, অনুরোধ করতাম। হ্যাঁ, এবং শুধু তাই নয় দিদি, সাহিত্যের উপরেও একটা অনুষ্ঠান হতো।
সেটা তো অবশ্যই বিশ্ব সংবাদ, ভয়েস অফ আমেরিকার, এটা তো আসলে সবার জনপ্রিয়।
তখন এলাকার মানুষরা বিবিসি আর ভয়েস অফ আমেরিকা অনুষ্ঠান শোনার জন্য বসে থাকতো আর কি।
তাই তো। আচ্ছা, আধুনিক প্রযুক্তির কারণে পরিবর্তন হয়েছে, তো ইন্টারনেটে অনলাইনে কেমন লাগে শুনতে সেই পরিবর্তন আপনারা?
দিদি, শুনতে খুব ভালো লাগে এবং আমি যখন খুশি তখনই শুনতে পাই, কিন্তু এই যে রেডিও অনুষ্ঠানটাকে সেট করা, তার যে মজা, সেই মজাটা কিন্তু পায় না।
আচ্ছা, তাহলে
ঠিকই বলেছেন, রেডিও শোনার মজা তো অন্যরকম, একেবারে সরাসরি শুনতে পাচ্ছি, সেটা ভীষণ ভালো লাগে। দীর্ঘদিন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, আমাদের কাছে নিয়মিত লিখছেন, এখন ইমেল পাঠাচ্ছেন, কিন্তু সেই সঙ্গে আপনারা অন্যান্য শ্রোতা বন্ধুদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছেন। এটা সত্যি প্রশংসনীয় যে আপনারা অন্যান্য শ্রোতা বন্ধুদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন। এই যেমন আপনার সঙ্গে যোগাযোগ যিনি করিয়ে দিয়েছেন তিনি হলেন আব্দুল্লাহ। তো এটা কি করে সম্ভব হয় দুই দেশ থেকে আপনারা যোগাযোগ রক্ষা করে চলেছেন?
দিদি মা বোন বলছি, এটা যদি আমাদের নিজেদের মধ্যে ভাব ভালোবাসা থাকে এবং যদি একটা প্রীতির বন্ধন থাকে, তাহলে অনেক কিছুই করা যায়, অনেক কিছুই হয়। এবং আপনার মনে আছে কিনা জানি না, গত বছর তো কলকাতা বইমেলা হয়নি, তার আগের বছর ভয়েস আমেরিকার বইমেলায় আব্দুল্লাহ ভাই এসেছিল এবং আমিও ছিলাম, আমরা একসঙ্গে বাংলাদেশ স্টলের সামনে ছবি তুলে সেটা পাঠিয়েও ছিলাম।
হ্যাঁ হ্যাঁ, সেই ছবি আমরা আমাদের ওয়েবসাইটেও দিয়েছিলাম। যাই হোক, আসলে শুনতে খুব ভালো লাগলো তাহেরা, যে এই যে বন্ধন একটি গড়ে উঠেছে দুই দেশের ভয়েস অফ আমেরিকা শ্রোতাদের মধ্যে, সেটা তো আসলে আমাদের জন্য অনেক মানে
বেতারের জন্য এগুলো হয়েছে, বেতারের জন্য
তাই।
দিদি আপনার আপনার মনে আছে কিনা জানি না, আমরা আমি যখন অনুষ্ঠান শুনতে শুরু করি তখন কিন্তু আকবর হায়দার কিরণও শ্রোতা ছিল। এবং শুধু তাই নয়, তখন ছিল জয়দেবপুর ঢাকার আব্দুল হালিম সরকার, এবং ছিলেন রংপুরের হোসেন আবেদ আলী।
আচ্ছা আচ্ছা, অনেক নাম। হ্যাঁ, কিরণ তো এখন নিউ ইয়র্ক থেকে আমাদের খবরে
খবর ভয়েস আমেরিকার প্রতিনিধি হয়েছেন। হ্যাঁ হ্যাঁ,
তো যাই হোক, সে তো মানে একনিষ্ঠ শ্রোতা, সেই একেবারে হাই স্কুল কলেজ থেকে সে শুনছে আমাদের অনুষ্ঠান, এবং শ্রোতাদের সঙ্গে একটা যোগাযোগ গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু আপনি যাদের নাম বললেন, এম বি জামান সিদ্দিকী ছিল, সবাই, তপন মিশ্র যশোরের, এরা কিন্তু বিরাট অবদান রেখেছেন। আমরা মনে করি যে আমাদের শ্রোতারা শুধু ফ্যান ক্লাব গড়ে তোলা না, তারা সামাজিক উন্নয়নে অনেক কাজকর্ম করেছেন, নিজেদের মধ্যে যোগাযোগ গড়ে তুলেছেন, এবং তিন চার দশক পেরিয়েও তাদের মধ্যে যে এই অভূতপূর্ব একটা যোগাযোগ এখনো রয়েছে, অটুট রয়েছে, সেটাই আমাদেরকে সত্যি মুগ্ধ করে।
আমি একটা কথা বলতে চাই, বলছি আমাদের এই ভারতবর্ষ তো অনেকগুলো রাজ্য, তো দেখুন আমাদের কলকাতায় মাত্র দুজন আপনার প্রতিনিধি আছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, উত্তরাখণ্ডে যে ঘটনাটা ঘটে গেছিল তার উপরে কিন্তু কোনো রিপোর্ট হয়নি সেদিন, এটা কি আপনার মনে আছে? আমি প্রতিবাদও করেছিলাম আপনাদের আপনাদের কাছে জানিয়ে। তো আমি বলতে চাই যে অন্যান্য রাজ্যের জন্য কি দু একটা প্রতিনিধি আপনাদের নিয়োগ করা যায় না?
দেখুন এই মুহূর্তে তো সম্ভব না, এই মুহূর্তে অনেক কিছু মানে কমানো হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি, তবে আমাদের যেহেতু বাংলা ভাষাভাষীদের জন্য অনুষ্ঠান প্রচার, তো সেই জন্য পশ্চিমবঙ্গে যেহেতু অনেক শ্রোতা, আর পশ্চিমবঙ্গ তো বাঙালিরাই আছেন, সেই জন্য পশ্চিমবঙ্গ একটি অঞ্চল এবং বাংলাদেশ তো অবশ্যই, এবং বাংলা ভাষাভাষী যারা যে যেখানে আছেন সবাই আমাদের অনুষ্ঠান শুনবেন, সেভাবেই আমাদের অনুষ্ঠানের বিন্যাস করা হয় এবং সেইভাবেই আমাদের প্রচার সম্প্রচার সবকিছু ব্যবস্থা সেইভাবেই হয়।
তো দেখুন দিদি যেগুলো ভালো হয়।
না, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
নমস্কার, ধন্যবাদ, নমস্কার, আপনারা সকলেই ভালো থাকবেন,
ধন্যবাদ,
ধন্যবাদ।
তো তাহেরা এবার দিকে নজর দেওয়া যাক।
হ্যাঁ, আজ অনেক চিঠি এসেছে, মূলত সবাই নতুন বছর, বাংলা নতুন বছরের শুভেচ্ছা পাঠিয়েছেন, সেই সঙ্গে আরেকটি বিষয় আপনারা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠান নিয়ে, আমাদের অনুষ্ঠান অনেক রাতে হচ্ছে,
এখানে কিছু বলার নেই, আমরা চেষ্টা করব যথাসময়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুষ্ঠান, জানি না কতটুকু সফল হব, আপনাদের সবার সহযোগিতাই আমরা কামনা করছি।
এবারে আমরা কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করে আজকের মতো উঠতে হবে। লিখেছেন ডালিম কুমার, সভাপতি বাবুপাড়া বেতার শ্রোতা ক্লাব পঞ্চগড় থেকে। লিখেছেন রামনাথ চন্দ্র রায়, সভাপতি দীপেন্দ্র ভারতী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাব সুলতানপুর পঞ্চগড় থেকে। আব্দুল রাজ্জাক, সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাব নিমাইদিঘি বগুড়া থেকে। শাহ আলম মিয়া, কুমিল্লা ভিওএ ফ্যান ক্লাব কুমিল্লা থেকে। মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন ন্যাশনাল ফেডারেশন অফ ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব উথুলিবাজার চুয়াডাঙ্গা থেকে। আপনাদের সবার জন্য নতুন বছরের আরো একবার একরাশ শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি।
মিতালি রাশোর, আজ তাহলে এ পর্যন্তই।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। পররাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ার চৌকশ কেন্দ্রীভূত স্বৈরাচারী রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে 2020 সালে নানাবিধ মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, যে লঙ্ঘনের জন্য অনেক ক্ষেত্রে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমন বহু রিপোর্টে বলা হয়, রুশ সরকার বা তাদের গুপ্তচররা বিধি বহির্ভূত বা বেআইনি হত্যাকাণ্ড চালিয়েছে বা চালাবার চেষ্টা করেছে। বিশেষ উল্লেখযোগ্য এমন একটি ঘটনা হচ্ছে, বিরোধী সক্রিয়বাদী এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার অ্যালেক্সি নাভালনিকে 2020 সালের অগস্ট মাসে নোভিচেক গ্রেডের স্নায়ু বিষ প্রয়োগে হত্যার প্রয়াস। এছাড়াও রুশ কর্তৃপক্ষের নির্ভরযোগ্য রিপোর্টে বলা হয়েছে যে কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক বন্দী এবং জনগণকে আটক এবং বিচারের মুখোমুখি করিয়েছেন। রাজনৈতিক বন্দীদের অমানবিক অসহায় অবস্থায় কখনো কখনো নির্জন এবং শাস্তিমূলক মনস্তাত্ত্বিক বিভাগে রাখা হয়েছে। ডিসেম্বর মাস পর্যন্ত মেমোরিয়াল মানবাধিকার সংগঠনের তালিকায় এমনি 358টি নাম অন্তর্ভুক্ত করা হয়। তবে মেমোরিয়াল সংগঠনের অনুমান যে দেশে রাজনৈতিক বন্দীদের সংখ্যা আরো 2-3 গুণ বেশি হতে পারে। রুশ সরকার এছাড়াও তাদের অঞ্চলের বাইরেও ক্রাইমিয়া উপদ্বীপে টাটার জনগোষ্ঠী ও অন্যান্য ধর্মীয় ও জাতিগোষ্ঠী সম্প্রদায়ের বিরুদ্ধে নানাবিধ ঘোরতর লঙ্ঘনের জন্য দায়ী। কর্তৃপক্ষ এছাড়াও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ক্রাইমিয়ার ইউক্রেনীয় জনগণকে গ্রেফতার, আটক ও বিচারের লক্ষ্যবস্তু করেছে, যাদের অনেকেই তাদের উপরে অত্যাচারের বর্ণনা দিয়েছেন। পূর্বাঞ্চল ইউক্রেনে রুশ সরকার তাদের সেনাবাহিনীর পাশাপাশি লড়তে রুশ বন্দীদের অস্ত্র প্রশিক্ষণ ও লড়াইয়ে নেতৃত্ব দিয়ে চলেছে। নির্ভরযোগ্য পর্যবেক্ষকেরা ইউক্রেনের দনবাস অঞ্চলে রুশ সেনাবাহিনীর হামলায় হাজার হাজার নিরীহ জনগণের মৃত্যু ও আহত হবার কথা জানিয়েছেন। রুশ কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে অত্যন্ত কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করে থাকে। পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকারের রিপোর্ট অনুযায়ী সেন্সরশিপ বা মাধ্যম প্রচারে বা প্রকাশনায় নিয়ন্ত্রণ এবং টেলিভিশন এবং ইন্টারনেটে নিজ থেকেই সংবাদ প্রচারের নিয়ন্ত্রণ সেখানে ব্যাপক বলে জানানো হয়। বিশেষত যে সংবাদ প্রচারে সরকার এবং সরকারের নীতির সমালোচনা করা হয়, সরকারের তরফে মানবাধিকার সক্রিয়বাদী এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে হামলা ও হামলাকারীদের তদন্ত বা বিচার করতে ব্যর্থতা সমাবেশ এবং সংগঠনের অধিকারকে আরো খর্ব করেছে। রাশিয়ার কর্তৃপক্ষ তাদের বিস্তৃত চরম উগ্রবাদীদের দীক্ষার আড়ালে জনগণের সংগঠন ও ধর্মীয় স্বাধীনতা বা বিশ্বাসের অধিকার হরণ করা অব্যাহত রেখেছে। 2017 সালে সুপ্রিম কোর্ট জেহোভা উইটনেস ধর্মীয় গ্রুপের তৎপরতাকে অপরাধী তৎপরতা বলে তাদের সকল তৎপরতা দেশজুড়ে তাদের আইনি সত্তা নিষিদ্ধ বলে ঘোষণা করে এবং যথার্থভাবে তাদের উপাসনা বন্ধ করে দেয়। নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনে অংশ নেবার অপরাধে গ্রুপটির সদস্যরা কারাদণ্ড, আটক, গৃহবন্দী ও অপরাধী তদন্তের মুখোমুখি হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন তাঁর কথায়, রাশিয়া সহ যে কোনো দেশ যখন জনগণের মৌলিক অধিকার লঙ্ঘনের প্রয়াস চালাবে, আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাঁর প্রতিবাদ জানাতে সোচ্চার হব। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকেয়া হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the